জনের মাংস খেয়েছেন আর অনেক জন্তু জনের তো আপনার মাংস খাবে। আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ ঘরে ছেলে, হতে পারে আপনি সার্ভিস করতেন আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু আপনার ট্র্যাডিশনটা কোথায় যাক, মাংসগুলো মাংসের ট্র্যাডিশনটা কোথায় যাক, ওইটা ছিল না তারপর তাকে আমি আবার পয়সা দেওয়া মানুষ এরকম ধরনের আছে, তিনি জিজ্ঞাসা করছেন আমার কোনো বুঝি হবে কিনা। আমি বললাম পাঠক প্রতি পাঠক মহাপাঠক বলে যত রকমের ধরনের হেনি আর পাঠের আছে সব অনলাইন যে করলো তার তো উদ্ধার হলো তার আপনার মানে নাই সব চিন্তা করছেন আপনি পরম দুর্নীতি ছিল তারে গোড়া উদ্ধার হইল তারা হইল পতিত পাগল। যখন তারা ওই রকম ধরনের অবস্থায় ছিল তখন তাদের সম্বন্ধে এইরকম বর্ণনাই আছে দিকে, কিন্তু যখন তারা উদাহরণ তো আসছে দেখো যদি তর্কের খাতিরে বলা যায় কেউ ওরা তো সব গৌরের পার্শ্বরে যদি মেনে নেওয়া যায় এরা তো গৌরের পার্শ্ব, তা হলেও উদাহরণগুলো রাখা আছে, উদাহরণগুলো রাখা আছে। কখনো কেউ প্রশ্ন করেছিলেন যে চৈতন্য মহাপ্রভু সকলকে কৃষা করলেন এটা কিরকম কথা, দেখি তো সবই তাদের নিয়েই তিনি লীলা করেছেন, তাদের নিয়েই তিনি লীলা করেছেন, কি ব্যাপার জিনিসটা তা নয়। তাকে যারা দর্শন করেছেন আর কি সহকারে তাদের কল্যাণ হয়েছে, আর কি সহকারে যদি নাও হয়ে থাকে তাহলেও তাকে দর্শন করলো তার ফল আছে, সে ফল যাবে কোথায়, বস্তু শক্তি যাবে কোথায়। মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভুকে যিনি যেভাবেই দর্শন করুন না কেন তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইচ্ছা সত্ত্বে অনিচ্ছা সত্ত্বে। যদি বৈষ্ণবীয় বিচার করা যায় তাহলে সেখানে দেখা আছে বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম কথাগুলো আছে, ইদিকার মধ্যম অধিকার বিচার আছে, কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী উত্তম অধিকারী। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যিনি এ জগতে এলেন, যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি কিন্তু দুনিয়ার কাছে জগতের কাছে বলছেন না আমি একটা স্ট্রং পার্সোনালিটি, এই অহংকার করে তিনি কখনো বলছেন না। তিনি জগৎগুরু রূপে এসেছেন জগতের সব লোককে শিক্ষা দেওয়ার জন্য, এবং তার প্রচার যে বিষয় হয়েছে তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, মুখ্য কথা তোমরা সবাই কৃষ্ণ ভজন করো তাহলেই তোমাদের মঙ্গল হবে। তা যদি এইরকম ধরনের ব্যাপার হয়ে থাকে তাহলে দিন দুঃখী কাঙাল কাকে উদ্ধার করলেন এই প্রশ্ন তাহলে করা যায় না। অপার্শ্বদীয়ধাম সহ অবতরী কথাটা আছে, যখনই ভগবান এই জগতে আসেন তখনই তার সহকারিত্ব বর্গ সকলকে নিয়েই আসেন, আবার চলে যান, ব্যাপারটা এইরকম। কিন্তু তার ভিতরে কোনো লোকই উদ্ধার পায়নি বা তাদের কোনো মঙ্গল হয়নি এ কথাটা নয়, দর্শন করলে যাহারে দেখিলে মুখে আইছে কৃষ্ণ নাম তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান, নিরন্তর হরিনাম যাহার বদলে এই যে সব অধিকার ভেদগুলো আছে এইগুলো তো সব দেখিয়েছেন। সেখানে মহাপ্রভু যখন এলেন সেই তো সাধারণ ব্যক্তি নন, রাধাকৃষ্ণ দুই এক মিলিত হয়ে তিনি এসেছেন, কিন্তু জগৎকে বুঝাবার জন্য এসেছেন। হ্যাঁ, যদি তোমরা সাধন ভোজন করতে চাও, ঈশ্বর উপাসনা করতে চাও, তাহলে আমার মতো এইরকম ধরনের এটা তোমাদের থাকার জন্য আর কি আকুল কর্ণ চিন্তাগুলো আছে। এই আকুলতা ব্যাকুলতা না থাকলে কখনোই ভগৎ কৃপা লাভ সম্ভব নয়। সেই জন্যই জগৎকে বলতে এসেছেন। সুতরাং তিনি তার নিজের লোককেই নিয়ে এসেছেন এবং এ করে চলে গেছেন, এটা কথা নয়, এটা কথা নয়। নিজের লোককে দিয়ে না হলে তাহলে তার বক্তব্য চলবে না। কেন? তার নিজের লোককেই লক্ষ্য করে সব কথা বলবেন, বলেন নিয়ম, এটা এই জগতেও নিয়ম আছে। কাউকে কিছু বলতে পারে যদি ডাইরেক্ট কেউ যদি সে কথা না শোনে তখন ইনডাইরেক্ট কেউ তখন বলতে হয়, নিয়ম আছে। অপরকে বললে পরে তারা অফেন্ডেড হয়, দোষ নেয়, মন খারাপ করে, সেই জন্য নিজের লোককে দিয়েই বলতে হয়। যেমন অর্জুনকে উপদেশ করার কোনো দরকার ছিল না গীতা, কিন্তু গীতা আমাদের জন্যই উপদেশ করছেন, অথবা আমরা আমাদের জন্য করবেন উপদেশ, মাঝখানে ওকে রেখেছেন মিডিয়াম। মিডিয়াম মানে মিডিয়াম দু রকম, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, একটা ওপেক মিডিয়াম, দুটো আছে। অর্জুনকে মাঝখানে রাখলেন কেন? ওর মাধ্যমেই জিনিসটা কে করবেন, জগৎকে বলবেন, বুঝাবেন, উদাহরণ রাখতে হবে। এই সংসারেও জগতেও আছে, নতুন বউ ঘরে এসেছে, তাকে কিছু বললে পারি সে ভুল বোঝে, উল্টাপাল্টা করে, তখন কি আর দিকে মেরে বউকে শেখানো, নিজের কন্যা কোনো দোষ করেনি, স্বীকার করলি এসব, ওইটা তাকে বলা হচ্ছে। এসব রীতি আছে, বহু সময়ে ডাইরেক্ট স্পিচ ভুলের কারণ হয়, ভুল বোঝাবুঝির কারণ হয়, ডাইরেক্ট সবাই মেনে নিতে পারে না। অত্যন্ত সুশ্রুষ শ্রদ্ধালু ব্যক্তি ডাইরেক্ট কথাটা ধরতে পারে এবং সেইটাই মেনে নেওয়ার চেষ্টা করে। জগতে যত বদ্ধজীব আছেন এ সবই ইনডাইরেক্ট রেস্ট্রিকশন বা জন্য বসে আছে, ডাইরেক্ট রেস্ট্রিকশন শোনে না, শুনবে না, করেনি। ব্যাপার হলো এরকম, ডাইরেক্ট কিছু বলতে গেলেই ভুল বোঝাবুঝি দেখি, সেই জন্যই নিয়ম আছে, ইনডাইরেক্ট রয়েছে বলার নিয়ম আছে। অথচ শাস্ত্রে বলছেন যে ডাইরেক্ট স্পিচের মূল্য বেশি, তার মূল্যায়ন বেশি, তার উপকারিতা উপযোগিতা বেশি, এটা শাস্ত্রে বলা আছে। কৃষ্ণ স্বয়ং নিজে যে উপদেশ নির্দেশ দিচ্ছেন শাস্ত্রে পজিটিভ নেগেটিভ সাইডে, তার একটা উপযোগিতা আছে, উপকারিতা বেশি, ইনডাইরেক্ট হয়ে থাকে। অথচ দুনিয়ার লোক সব ইনডাইরেক্ট এটাই শুনতে চায়। গীতা সাক্ষাৎভাবে উপদেশ করলেন কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে, এই নিয়ে অনেক আলোচনা, কিছু নাস্তিক বসে আছেন তারা বলছেন এসব কল্পনা, এসব কল্পনা। তাদের বলতে ইচ্ছা করে তোমাদের যদি সবই কল্পনা তাহলে তুমিও কল্পনা, তোমার স্ত্রী কল্পনা, তোমার ভাই আত্মীয় স্বজন সব কল্পনা, এ কথা বলতে হবে। ভগবানের যখন সবটাই কল্পনা তাহলে তুমিও কল্পনা থেকেই এসেছ, মিথ্যা থেকে তুমি এসেছ, কল্পনা মানে মিথ্যা স্বপ্ন। দুনিয়াটা হলো এইরকম, তারা সোজাভাবে কিছু করতে চায় না, নিতে চায় না, এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। সোজাভাবটা কি? সোজা ভাবটা প্রায়ই লোকের ভুল হয়ে বুঝি হয়, সেই জন্য এরকম ব্যবস্থা আছে শাস্ত্রে। বিশেষ করে বেদকে ডাইরেক্ট স্পিচ বলা হয়নি, ইনডাইরেক্ট স্পিচ এটাই বলা হয়েছে। কেন তুমি করো এরকম ধরনের ভাষণ হয়েছে, গীতা ভাগবতে ডাইরেক্ট আছে, আর ইনডাইরেক্ট ওই আছে বেদে উপনিষদে। ইনডাইরেক্ট এটা কিরকম, এটা করলে হয়, এটা করা ভালো, এটা মঙ্গলের কথা আছে, এইরকম ধরনের শাস্ত্রের সব রকম ধরনের ব্যবস্থাগুলো রাখা আছে। যিনি যতটা শুশ্রূষু, যিনি যতটুকু শ্রদ্ধালু, তার পক্ষে সেই রকম ধরনের এটাই হবে। গীতায় যুদ্ধক্ষেত্রে ধর্মোপদেশ হয় না, সাধারণত হয় না, কিন্তু ভগবান সেই অসাধারণ ব্যাপারটাই ঘটিয়েছেন ওখানে যুদ্ধক্ষেত্রে, যেটা সর্বসাধারণে করে না, সাধারণত সম্ভব নয়। রণদামামা যখন বেজে ওঠে বা যুদ্ধক্ষেত্রে যখন দুটো দল গিয়ে হাজির হয়েছে, তখন সেখানে তাদের ভাব তো অন্যরকম, কিন্তু স্বয়ং ভগবান বলে সেই জন্য তার পক্ষে ওটা সম্ভব হয়েছে। তার পার্সোনালিটির জন্যই হোক, তার সর্বশক্তিমত্তার জন্যই হোক জিনিসটা ঘটেছে। ঠিক এইরকম জিনিসটা বুঝতে হবে আমাদের। আমরা যতটুকু জেনে রেখেছি, যতটুকু বুঝে রেখেছি, ঠিক তার মধ্যে দিয়েই আমরা সবটা বিচার করতে পারি না। বিশেষত ভগবানের ক্ষেত্র, বিশেষত নিত্যমুক্ত নিত্যসিদ্ধ মহাত্মাগণের ক্ষেত্র হবে না, মিলবে না, অঙ্কে মিলবে না। ও অঙ্ক আলাদা, ও অঙ্ক শিখতে গেলে, বুঝতে গেলে সাবমিশন দিতে হয় আগে, সর্বাগতি প্রয়োজন আগে, পূর্ণ আত্মসমর্পণ প্রয়োজন আগে, তাহলে ওগুলো বুঝতে পারা যায়। আর তা নাহলে যতই চেষ্টা করি না কেন তো বোঝা যায় না। তো উপনিষদের মধ্যে যে শ্লোকটা আছে, ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণ পূর্ণ উদস্যতে পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, অদ্ভুত অঙ্ক। পূর্ণ থেকে পূর্ণ নিলে, সাক্ষাৎ করলে পূর্ণ থাকে অবশ্যই। আর সেরকম অঙ্ক দশ থেকে দশ মাইনাস করে জিরো থাকে, কিন্তু এই অঙ্ক তো এইরকম। এই অঙ্ক তো করেছেন ছাত্র, দশ থেকে দশ বাদ দিলে দশ থাকে। এই পূর্ণত্বের অঙ্ক এটা, পূর্ণত্বের বিচার এটা, অপূর্ণত্বের বিচার নয়। এই অনন্ত বিশ্ব সব অপূর্ণ, অসম্পূর্ণ, এই দিয়ে সব গড়া, অভাব দিয়ে গড়া। তা সেখানে স্বভাব কোথায় পাবো আমরা? যেখানে অভাব দিয়ে যে বস্তুটা গড়া, তো সেখানে আমরা অভাবে প্রতিষ্ঠিত হব কি করে? সম্ভাবনা নেই। তাহলে তাহলে হরিভজন করবো কেন? তাহলে সাধন ভজন করবো কেন? কোথায় আসবে? করতে হবে। অসম্ভব সম্ভব হবে কার দ্বারা? আমার নিজের চেষ্টার দ্বারা না হবে না। তাহলে গুরু বৈষ্ণবের কৃপা, ভগবত কৃপা, তার দ্বারা সেটা সম্ভব হবে। ওইটাই তো বলা আছে, সব জিনিসের পিছনে তো বিচার রয়েছে। মহাপ্রভু এসেছেন, তিনি তার পার্ষদগণকে নিয়ে এসেছেন, তাদের দিয়ে তিনি পাঠ প্রে করেছেন। যদি এটা বলা যায় তাহলে ভুল হবে, যদি এটা বলা যায় তাহলে ভুল হয়ে যাবে, তা নয় জিনিসটা। উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলো আমরা যেটুকু সাধারণত আলোচনা করি, কিছুটুকু সাধারণ লোকের জন্য যতটুকু আলোচনা সেই আলোচনাই শুনি আমরা, বিশেষ আলোচনা তো শুনি না। নরহরি সরকার ঠাকুর এক জায়গায় এটা বিচার করেছেন, নরোত্তম ঠাকুর তিনি এক জায়গায় বিচার করেছেন, ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিরসেই মোর। ঠিক আছে, এত লোকের কাছ থেকে এত ধরনের শিক্ষা বলে। হ্যাঁ, নিত্যানন্দ স্বরূপে বলছেন উনি ধন, প্রেমধন, প্রেমধন বিতরণকারী, ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র, এবার উপরওয়ালা জাতীয়, আর প্রাণস্বরূপ যুগল কিশোর তো বিচার গুলো আছে সকলের বিচার তো আর নয়। যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখনও না হইল জন্ম এ দেহের ক্রীড়া কর্ম নিশামাত্র বহি ফিরিবার। যারা হরিভজন করছেন, যারা তত্ত্বে প্রতিষ্ঠিত, তাদেরই আকাঙ্ক্ষা, সেটা তাদেরই মুখের বাণী, অনুভব সিদ্ধ বাণী। এটা বাস্তব ক্ষেত্রে অনুভূত হয়েছে, রিয়েলাইজ হল, তারা এটা বলছেন। এখন আমি যদি বুঝতে না পারি আমি কি করবো? আমি বুঝলাম না, কেন বুঝলাম না? আমার জমার ঘর নেই, আমার জমার ঘর কম, সেজন্য বুঝতে পারছি না। আবার যদি আমার জমার ঘর হয় তখন আমি বুঝতে পারবো। আমার কথাটা এইরকম, উদাহরণগুলো তো প্রাকৃতিক জগতে উদাহরণ আছে, কিন্তু প্রাকৃতিক উদাহরণ তো অপ্রাকৃত ফলে তো খাটবে না, ভুল হয়ে যাবে। যদি করতে যাই আমি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়ে যাবে, ওটা করা চলবে না। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, আছে তো কথাটা। তাহলে অপ্রাকৃত বস্তুকে আমি কি করে ধরব? আমাকে অপ্রাকৃত ভাব নিতে হবে, সেই অধিকার পেতে হবে, তখন আমি এটা বুঝব। অপ্রাকৃত সকলে বুঝবে না দুনিয়ায়, যার যেমন অধিকার সেই অধিকার অনুসারে বুঝবে। তো কি করবো আমরা? ভগবান কেউ তো ভুল বুঝছে, এটাই বোধ হয় জায়গাটা হলো শিলামও বোধ হয়। কিছু এরা প্রশ্ন করেছিলেন আমার, প্রশ্নের ভিতরে ওই রকম ঢংটা ছিল। একজন বললেন, গীতা তো স্পষ্ট কল্পনা, তা আমি বললাম তাহলে আপনারা এখানে আমার এখানে কি শুনতে এসেছেন? আপনার কাছে তত্ত্ব দর্শন শুনতে এসেছেন, তাহলে কষ্ট কল্পনা বলছেন কেন? গীতা ভগবত যদি কষ্ট কল্পনা হয় আর তাহলে আপনারা গীতার আধ্যাত্মিক ব্যাখ্যা শুনতে চাইছেন কেন? আমাকে আগেই বলছেন, পাঠের আগেই আমি পাঠ আরম্ভ করবো যখন তখনই বুঝলেন না গীতার আধ্যাত্মিক ব্যাখ্যা করলে একটু ভালো হয়। আমি বন্দনার পরই পাঠ আরম্ভ করতে যাবো সেই সময় কথাটা এসেছে। তাই বললাম আধ্যাত্মিক শব্দের অর্থটা কি আগে জানতে হবে? আপনারা যে ব্যাখ্যা শুনতে চাইছেন শব্দটা ব্যবহার করছেন আধ্যাত্মিক ব্যাখ্যা, কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা যা শাস্ত্রীয় অর্থ সেটা মানে মিথ্যা কল্পনা, এর নাম আধ্যাত্মিক। মনস সম্পর্কীয় সম্বন্ধ সবসময় কল্পনা করে, সংকল্প বিকল্প আত্মক মন, সকালের মন, দুপুরের মন, সন্ধ্যার মন, এক নয় তো অথলেটিক মুড সবসময় পরিবর্তন করি। এটা শুনে আমাদের কি লাভ আছে? তাতে আমাদের কোনো লাভ নেই। বিশ্বরূপ উপাসনা একটা জিনিস আছে, এই যে গীতার মধ্যে একাদশ অধ্যায় 11th chapter অধিকাংশ এগুলো ওইরকম ধর্মের কথাগুলো আছে। ওটা তো বক্তব্য বিষয় নয় কৃষ্ণের, ওটা ঠিক বক্তব্য বিষয় নয়। সাধারণ মানুষ, জগতের মানুষ বদ্ধজীব কল্পনা প্রবণ, সেই জন্যই কল্পনা করে, ওদের সবটাই কল্পনা, কষ্ট কল্পনা। সুতরাং তারা শুনতে ভালোবাসে কষ্ট কল্পনা। এই দুনিয়াটা জগৎটাই চলছে কনস্ট্রাকশন ফ্যাব্রিকেশন নিয়ে, খাটি জিনিস তারা শুনতে চায় না, সাথে তারা অভ্যস্ত নয়। হাজি কি হচ্ছে নেকি জিনিস শুনবে তাতে কি হবে? তাদের মনে কল্পনায় যে জিনিসটা আছে সেই জিনিসটা তো খারাপ জিনিস, শ্রদ্ধা করবার এর ভালো অর্থও আছে, মানে তত্ত্বদর্শন সম্পর্কে। কিন্তু সাধারণ অর্থ তো মনস্কর্জিত ব্যাপার, যেটা বাস্তব সেটাকে আমি অবাস্তব বলতে চাইছি কেন? যেটা বাস্তব সত্য সেটাকে আমি মিথ্যা বলতে চাইছি কেন? এই জিনিসটাই তো খারাপ, ওইসব নিয়ে ব্যাখ্যা দিয়ে তারপরে আমি বললাম, দেখুন আপনারা যারা আধ্যাত্মিক ব্যাখ্যা শুনতে চাইছেন তাদের কথাগুলো সব নির্বিশেষবাদীদের কাছে আছে, আপনারা সেগুলো শুনবেন। আমরা নির্বিশেষবাদী নই, আমরা সবিশেষবাদী, জড় সবিশেষবাদী নই, অপ্রাকৃত সবিশেষবাদী আমরা। ওটা আপনারা শুনে কি লাভ হবে আপনার, আপনাদের কি লাভ হবে ওটা মিথ্যা কষ্ট কল্পনার কথাগুলো? কৃষ্ণ ছিলেন না, যুধিষ্ঠির ছিল না, অর্জুনের ছিল না, সব কল্পনা। তখন আমি রাগ করে বললাম, সবই যদি কল্পনা তাহলে আপনিও কল্পনা, আপনার জন্ম কল্পনা থেকে হয়েছে, আপনার ঘরে যত লোক আছে সবগুলো কল্পনা। বলতে বাধ্য থিওরি অনুসারে, যে কিছুই মানে না কাকু মানবার দরকার নেই, সে আবার নিজে কেন বলে আমাকে মানুষ? এর না হলে দুনিয়া, যে কিছুই মানে না কাকু মানে না, কোনো থিওরি মানতে চায় না, সে বলছে আমাকে মানো। আহাম্মক কাণ্ড জ্ঞান কর, যে কাকু মানে না তাকে কেউ মানবে না। বিচার হলো এই মহাভারতের মধ্যে বিচারটা ওই দেখানো আছে, তুমি যদি কাকু মানো কিছু মানো তাহলে তোমাকে মানবে, আর যদি তুমি কিছুই না মানো তাহলে তোমাকে কেউ মানবে না, তুমি নয়াস হয়ে গেলে তোমাকে কেউ স্বীকার করবে না। আমার ছেলে সভায় হারে না মানে কি, সে কার কথা শোনে না, সে বাড়ির গার্জিয়ানের মা বাপের কথাও শোনে না, পাড়া প্রতিবেশীর কথাও শোনে না, দেশের কোনো লোকের কথা শোনে না, সে শুধু তার নিজের কথাটা বলে, তাকে কে মানবে? তার সাথে যুক্তি দিয়েছেন ওই জন্য, বেদা প্রমাণম স্মৃতা প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনং প্রমাণম এ তৎ প্রমাণ ন ভাবে প্রমাণম কর্তৃত্ব করে যাত বচনং প্রমাণম। বেদ প্রমাণ, স্মৃতিশাস্ত্র প্রমাণ, ধর্মার্থ যুক্ত বাক্য প্রমাণ, এই প্রমাণকে যারা স্বীকার করে না তাদের কথা কে শোনে, তাদের কথা কে মানে, তাদের কথা কে মানবে? যুক্তি শাস্ত্রে বুঝিয়ে দেওয়া আছে, আমরা তো এগুলো বুঝতে চাই না। আগে আমি তাকে মানি তারপর তো তোমাকে মানবে কি, কথাটা এরকম। আর যদি বলো আমি তাকে মানবো না তো তোমাকে কেউ মানবে না, এই তো কথা। সব জিনিসটা একটা তত্ত্ব সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত, আমাদের ব্যক্তিগত কথা চলবে না, আমাদের ব্যক্তিগত যা ধারণা আছে সব ধারণাগুলো ভুল, সেই ভুলগুলো নিয়ে আমরা চলছি জীবনে। মিথ্যাতে জন্ম, মিথ্যাতে স্মৃতি, আর মিথ্যাতেই ধ্বংস। সত্য কথাই কি হবে তার দ্বারা? আমি কিছুটুকু জেনে শিখে আমি কি করবো? আমি পদ্ধতি সেই যে কোথায় কি লাগাবো, আমি তো কোথাও লাগাতে পারবো না। কেন না তোমার ডাইমেটা দিলে আপনি সাধারণ ভজনের বিরোধী ব্যাপার, ওটা সেটা আমি শুনবো কেন, জানবো কেন, জেনে আমি সময় নষ্ট করবো কেন? যারা বুদ্ধিমান বুদ্ধিমতী এ সংসারে এ সমাজে তারা সময় নষ্ট করবেন কেন? তারা তো সময় নষ্ট করেন না, বাজে কথা শুনে, শুনতে যদি হয় তত্ত্ব সিদ্ধান্ত শুনতে হবে, যে কথা শাস্ত্রে বুঝানো হলো তত্ত্ব সিদ্ধান্ত, এটা অবহেলার জিনিস নয়। বুঝতে কষ্ট তা হোক তাহলেও তুমি শোনো আগ্রহ করে, যে বোঝে না শোনে না, শুনিতে শুনিতে সে হোক সেও বুঝবে শিখবে জানবে, এই ব্যাপার বলা আছে তো। তাহলে আমরা বৈঠ তার্কিক হতে যাচ্ছি কেন? শুষ্ক তর্ক কি ভালো জিনিস? না তো খারাপ জিনিস। আমাদের এখানকার একটা ছেলে এই ছাত্র বডি নিয়ে ছেলে গেল জামালায় নচিকেতা, তাহলে তার সাগরের বল ছিল ওই রকম, ছাত্র বডি নিয়ে তো সেখানে যেতে পারে না, এই পান্তভৌতিক দেখে নিয়ে সেখানে যাওয়া যায় না, কিন্তু নচিকেতা তো গেল, বাবা রাগ করেছে, বলেছে যা তোকে জমি জমকে দিলাম, চল তার চললাম, আমাকে যখন জমকে দান করেছো ছেলে রাগ করে চললো। সেখানে গিয়ে যমরাজের দেখা পাইনি, যমরাজ সার্কল অফিসার, তার বহু কাজ, তিনি বাইরে টুরে বেরিয়ে গেছেন। যমরাজের গৃহিণী ছিলেন শ্যামলা, তিনি আদর অভ্যর্থনা করছেন, আপনি কন্ট্রান করুন, প্রসাদ পান বলছেন। হবে না, আমি যার সঙ্গে দেখা করবো বলে এসেছি আগে তার সঙ্গে সাক্ষাৎ হবে, তারপরে সব তিন দিন ঘুরে থাকবে ছেলে যমরাজের দুয়ারে, তিন দিন পরে এসেছেন যমরাজ। উপনিষদে সে আখ্যান উপাখ্যান রয়েছে, তিন দিন পরে যমরাজ এসেছেন, এসে দেখেন বাবা একটা ছেলে বসে আছে, ভয়ঙ্কর ছেলে, যমরাজই প্রণাম করেছেন আগে, ওই ছেলেটাকে আমায় ক্ষমা করুন। যমরাজ বলছেন এই শ্রেষ্ঠ বৈষ্ণবের লক্ষণ, আমায় ক্ষমা করুন, আপনি আমার গৃহে এখানে এসে তিন দিন উপবাসী আছেন, আমার কত দোষ ত্রুটি অপরাধ হয়ে গেল, আপনি আমায় ক্ষমা করুন। আর আমি এই যে তিন দিন আসতে পারিনি এই জন্যে, আমার নিজের আত্মসোধনের জন্য আপনাকে আমি তিনটে বর দেব, আপনি বলুন কি চান। মানে বাবা আমার পরে একটু অসন্তুষ্ট হয়েছেন, আমি পুনরায় ফিরে গেলে, মরতে ফিরে গেলে তখন বাবার যেন আর সেই ভাবটা না থাকে, আমার প্রতি যেন স্নেহবাৎসল্য থাকে যথেষ্ট। তারপরেই বলছে দ্বিতীয়, আমি জানতে চাই ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব জানতে চাই, আমাকে উপদেশ করুন। বাবা যখন বলেছে যে তোকে জমকে দিলাম, তা আমি তো আপনার সন্তান ছেলে, তা বাচ্চা যদি কিছু জিজ্ঞেস করে কথা বলেন, গার্জিয়ান তো বলেন, তার উত্তর দেন। আপনতত্ত্ব তাকে বললেন, ভগবতত্ত্ব তাকে বললেন। তৃতীয় প্রশ্নে, তৃতীয় বাবা চলে না, গোপনীয় ব্যাপার, ওকে অনেক রকম প্রলোভন দিতে লাগলেন। তুমি ব্রহ্মত্ব নেবে, তুমি শিবত্ব নেবে, তুমি ইন্দ্রত্ব নেবে, তুমি সাম্রাজ্য লক্ষ্মী নেবে, না 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 বলে যাচ্ছি, আমি যে প্রশ্ন করেছি, আমি যে জানতে চেয়েছি, আমাকে সেইটুকুই বলুন, সেই বুঝাতে পারছেন না, বুঝ মানছে না ছেলে। শেষ করে এক ধমক দিয়ে দিলেন যমরাজ, এক ধমক দিয়ে দিলেন, সেগুলি তো আমার সঙ্গে তর্ক করছো, এই শুষ্ক তর্কের দ্বারা কখনো তত্ত্ব দর্শন লাভ হয় না, মেয়েটা তর্কে নমতিরা বলে আমার সঙ্গে বৃথা তর্ক করো না। তখনও ছেলে ঘাবড়াচ্ছে না, সে বলছে আমি তো বাচ্চা আপনার, তো বাচ্চা তো অনেক কিছুই বলে, উল্টো পাল্টা বলে, আর আমি তো সত্যিই জানতে চাই, আমি যদি আপনার বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য যদি প্রশ্ন করতাম আমার অন্যায় হতো, আপনি আমার উপরওয়ালা। শেষকালে আর না পেরে ছেলের সঙ্গে, তখন বললেন তাকে বলো না তুমি, আচ্ছা বলি কি না বলি আমি দেখব, আপনি বলুন। তত্ত্ব দর্শন তো সব বলে দিলেন ওকে, কিন্তু আবার এই মরজগতে এসে আবার তো তার এটা প্রকাশ হয়ে গেছে, জন্ম মৃত্যুর রহস্য উপনিষদে রয়েছে, উপনিষদে আছে জন্ম মৃত্যুর রহস্য। তিনি যদি না প্রকাশ করতেন তাহলে জগতের লোক কেউ জানতে পারতো তত্ত্ব দর্শনটা, জন্মমৃত্যুর রহস্য, যেটা জানতে চেয়েছেন মা ছেলে বলছে সেই তত্ত্ব দর্শন কে গো, তার আছে নাই জানতে চাইছে মা, তুমি আমার ছেলে হয়ে এসেছো, আমি তো তোমার বোকা মা, কিচ্ছু জানি না, তুমি আমাকে বলো জন্ম মৃত্যু রহস্যের ব্যাপার, জীবের দুর্গতির কথা, মধ্যযুগের মধ্যযুগত্ব প্রাপ্তি বিষয়ে তুমি বলো। তো সেখানে বললেন তো কে তুমি শেষ্টর কপিল বলে যাচ্ছেন, মা জিজ্ঞেস করতে না বললে হবে না, সত্য প্রদর্শন তাকে বললেন। যদি মনে করা যায় মা তো ছোট গার্জিয়ান, তুমি আমার ছেলের কাছে জিজ্ঞেস করেন কেন, কিন্তু ছেলে তো সাধারণ ছেলে নয়, ভগবান যদি ছেলে হয়ে আসেন তো তার কাছে তো সবই জিজ্ঞাসা করা যাবে, এই কথাটাই মনে হয়েছে। এরকম বহু উদাহরণ শাস্ত্রে আছে, ভগবানের নিজের হিম্মত একরকম, সেই ভগবান যখন যশোদার মা যশোদার ছেলে তখন আর একরকম, তার কাছে চুপ, তার কাছে চুপ, সেখানে কিছু বলার বলার নেই। মারতে যাচ্ছে মা, লাঠি হাতে নিয়েছে, কান্না আরম্ভ করেছে, কৃষ্ণ কান্না আরম্ভ করলেন, তার ওই কান্না দেখে লাঠিটা ছেড়ে দিলেন, যা তোকে মারবো না, কিন্তু তুই এরকম দুষ্টুমি করিস কেন, তুই পরের ঘরে গিয়ে কেন এরকম মাখন চুরি করে খাস, তোর ঘরে অভাব আছে কিছু, বুঝবেন মা যশোদা যে সব বিচাকর দিয়ে করাইতে হবে সব, ওরা ভালোভাবে করে না, আমি নিজে হাতে করব। শিক্ষাটা কি মা যশোদার যে শিক্ষা দিচ্ছেন জগৎকে, শিক্ষাটা কি ভগবানের সেবা নিজের হাতে করতে হবে, এটা কোনো মাইনে করা লোককে দিয়ে হয় না, কেন তারা তাদের মতো করবে, ওই শিক্ষা দিলেন জগৎকে, নিজেই কষ্টকর যদি মন্ত্রণ করতে আরম্ভ করেছেন